রহমত পূর্ণ হোক প্রভাত আমার, রহমত পূর্ণ হোক প্রভাত আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় টাইমবের এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আর একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান নিয়ে। আপনারা যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন বা শুনছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন আমরা দুরুদে পাক পাঠ করার ফজিলত একটি শ্রবণ করে নিই। আমাদের প্রিয় নবী আল্লাহ তাআলা সর্বশেষ নবী রসুল আরবি সরকারে দুয়ালম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, কিয়ামতের দিন সে ব্যক্তি আমার নিকটবর্তী হবে যে দুনিয়াতে আমার উপর বেশি পরিমাণে দুরুদ শরীফ পাঠ করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, কতই সৌভাগ্যের বিষয় যে কাল কিয়ামতের দিন আমরা আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে থাকতে পারবো দুনিয়াতে দুরুদে পাক পাঠ করার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অধিক পরিমাণে দুরুদে পাক পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, ভালো ভালো নিয়ত করে নিই, ইনশাআল্লাহ তাআলা শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখব, কেননা যত ভালো বেশি নিয়ত করব আমরা তত বেশি সওয়াব আমরা পাবো ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, যে বিষয় আমরা আলোচনা করব তা আমরা জানব, এর পূর্বে আসুন আমরা কারি সাহেব থেকে তেলাওয়াত শ্রবণ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها ثم لتسألن يومئذ عن النعيم آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতিটি মুসলমান কোরআনে পাকে তিলাওয়াত করবে, এটা স্বাভাবিক বিষয়। আর আমাদের উচিত যে আমরা যেন আমাদের সময়গুলো কাজে লাগাই কোরআনে পাকে তিলাওয়াতের মাধ্যমে, জিকির আসকারের মধ্যে দুরুদে পাক পাঠ করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সময়কে ভালো ভালো কাজে, নেক কাজে অতিবাহিত করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, যে বিষয় আমরা নিয়েছি বিষয়টি হচ্ছে নিঃস্বকে। আজকাল আমরা দুনিয়াতে থাকা অবস্থায় আমরা চিন্তা করি আমার অবস্থান কতটুকু সমাজে, আমার এই দেশের মধ্যে অবস্থান কতটুকু, আমি কতটুকু ধর্ণাঢ্য ব্যক্তি, এরকম চিন্তাভাবনা আমাদের মধ্যে থাকে। আবার অনেকে চিন্তা করে যে আমার কাছে টাকা পয়সা নেই, আমার কাছে ব্যাংক ব্যালেন্স নেই, আমার তো আমি মনে হয় নিঃস্ব। তো প্রকৃত নিঃস্বকে এ সম্পর্কে আমরা ইনশাআল্লাহ তাআলা জানবো। মোবাইলে দাওয়াত ইসলামী নাইমুল হায়দার আত্তারি এবং মুনাওয়ার আত্তারি আমাদের সাথে রয়েছেন, আমরা ইনশাআল্লাহ তাআলা তাদের থেকে জানবো প্রকৃত নিঃস্বকে। দর্শকবৃন্দ, আমরা প্রতিটি অনুষ্ঠানের রহমতপূর্ণ প্রভাতের প্রতিটি পর্বে আমরা কোরআন পাকে তেলাওয়াত করার পরে হামদে বারি তাআলা শ্রবণ করি। আজকেও ব্যতিক্রম হবে না, আমরা নাত পাটকারী ইসলামী ভাই শোয়েব ভাই আমাদের সাথে আছেন, আমরা তার থেকে ইনশাআল্লাহ তাআলা হামদে বারি তাআলা শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
প্রিয় ইসলামী ভাইরা ও মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা কালাম শ্রবণ করার পূর্বে ভালোভাবে নিয়ত করে নিই, কেননা মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। প্রথমে আমি নিয়ত করে নিই আল্লাহ এবং তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জন ও সওয়াব অর্জনের নিয়তে কালাম পাঠ করব। আপনারও নিয়ত করে নিন আল্লাহ এবং প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জন ও সওয়াব অর্জনের নিয়তে কালাম শ্রবণ করবেন ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ والسلام عليك يا حبيب الله دنيا میں ہر آفت سے بچانا مولا عقبا میں نہ کچھ رنج دکھانا مولا عقبا میں نہ کچھ رنج دکھانا مولا اور بیٹھوں جو در پاک پیغمبر کے حضور ایمان پہ اسے اٹھانا مولا صلی اللہ علیک یا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ
দেখতে চাই রে দয় তোমায়
সুবহানহু করে সবে জিকির আল্লাহ আল্লাহ করে সবে জিকির আল্লাহ আল্লাহ ভুলি নি ভুলবো না খোদা তোমায় কব ভুলি নি ভুলবো না খোদা তোমায় কব মনে প্রাণে খোদা তুমি তুমি শুধু আল্লাহ 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 মগনে গগনে আলো চল তোমার প্রভাতে নিশীতে আলো চল তোমার বাগানে গগনে আলো চল তোমার প্রভাতে নিশীতে আলো চল তোমার তুমি এক কদিতীয় অনন্ত অসীম তুমি এক কদিতীয় অনন্ত অসীম তুমি এক কদিতীয় অনন্ত অসীম সবনী অংশীদার জল্লা জালালুহু আল্লাহ 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 সারা পৃথিবী চায় তোমায় পেতে শুধু সারা পৃথিবী চায় তোমায় পেতে শুধু আমরা তোমারি বান্দা হে সুবহানহু আমরা তোমারি বান্দা হে সুবহানহু তুমি পুত পবিত্র অনন্ত অসীম তুমি পুত পবিত্র অনন্ত অসীম তুমি পুত পবিত্র অনন্ত অসীম হে রহিম রহমান আল্লাহ 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 পক্ষী কোল করে তোমারি গুণগান চারিদিক শোনা যায় তোমারি শালোমান পক্ষী কোল করে তোমারি গুণগান চারিদিক শোনা যায় তোমারি শালোমান কে বলে খোদা কে সুবহানহু কে বলে খোদা কে সুবহানহু আর সবাই বলে লা শরীকা লাহু আল্লাহ 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 আল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা হামদ বারি তাআলা আমরা শ্রবণ করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির আসকার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরুদ পাক, প্রিয় আল্লাহ তাআলার হামদ বারি তাআলা পাঠ করার শ্রবণ করার তৌফিক দান করুক। আসলে মুমিনের অন্তর আল্লাহ তাআলার দিকে ঝুঁকে থাকা উচিত, আল্লাহ তাআলার জিকির আসকারে মশগুল থাকা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার, আল্লাহ তাআলার জিকির আসকার, আল্লাহ তাআলার প্রশংসা করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, যে বিষয় আমরা নিয়েছি যে নিঃস্বকে, এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ তাআলা মাদানী ফজর শ্রবণ করব। যে বিষয়টি আমি বললাম যে আমরা আজকাল ভেবে থাকি যে আমার কাছে টাকা পয়সা নেই তো আমি নিঃস্ব, কিন্তু ইসলামের মধ্যে কুরআন এবং হাদিসের ভাষায় নিঃস্বকে, প্রকৃত নিঃস্ব কোন ব্যক্তি, এই সম্পর্কে আসুন আমরা শ্রবণ করব। মোবাইলে দাওয়াত ইসলাম আমাদের সাথে আছেন, নাইম ভাই আমাদের সাথে আছেন, নাইম ভাইয়ের কাছে যাব। নাইম ভাই কেমন আছেন?
আলহামদুলিল্লাহ,
মাশাআল্লাহ মাশাআল্লাহ, জি আল্লাহ তাআলার দয়া, আলহামদুলিল্লাহ। আজকের বিষয় সম্পর্কে তো জানলেন নিঃস্বকে, তো যদি কিছু মাদানী ফুল প্রদান করতেন কোরআন এবং হাদিসের ভাষায় নিঃস্ব কাকে বলা হয়?
দুনিয়াতে পেরেশানিতে জর্জরিত, সব দিক দিয়ে দুর্বল, সবাই তাকে নিঃস্ব বলে।
জি,
ইনি নিঃস্ব। আসলে শরীয়ত আমাদেরকে যদি আমরা দেখি, আল্লাহর পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃস্ব বলতে আসলে কাদেরকে বোঝালো, তাহলে এর অর্থটা কিন্তু, আবেদনিক অর্থটা কিন্তু ভিন্ন রকম, ভিন্ন পর্যায়ে পৌঁছায়। যেমন আমরা দুনিয়ার মধ্যে যদি আমরা একটু তাকাই, কারো কাছে মাল দৌলত আছে, কারো কাছে সন্তান সন্ততি আছে, কিংবা ধন সম্পদ আছে, ধন ভাণ্ডার আছে, ব্যবসা আছে, মাল আছে, টাকা পয়সা ক্ষমতা সব আছে, সব কিছু থাকা সত্ত্বেও যদি কোনো দুর্ঘটনাবশত তার থেকে সব কিছু যদি ছিনিয়ে নেওয়া হয়, কিংবা তার কাছ থেকে সব কিছু যদি হারিয়ে যায়, তাহলে সে দুনিয়ার বুকের মধ্যে স্বাভাবিক দৃষ্টিকোণে সে কিন্তু নিঃস্ব। কিন্তু সহি মুসলিম শরীফের মধ্যে যেটা 194 পৃষ্ঠা হাদিস মুবারাকা 2581, এর মধ্যে আসছে হযরতে সাইয়েদনা মুসলিম বিন হাজ্জাজ কুশায়ারি রহমতুল্লাহ, তার বিখ্যাত হাদিস গ্রন্থ সহি মুসলিম শরীফে নকল করেন, সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো কোন ব্যক্তি নিঃস্ব? সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানগণ বললেন, হে আল্লাহ রসুল, আমাদের মধ্যে যাদের নিকট টাকা পয়সা ধন সম্পদ নেই,
জি
আমরা তাকে নিঃস্ব বলে জানি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, না, বরং আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে বেশি নিঃস্ব যে কিয়ামতের দিবসে অনেক নামাজ, রোজা, যাকাত নিয়ে উপস্থিত হবে,
জি,
কিন্তু সাথে সাথে সে ওই সব লোকদেরকে নিয়ে উপস্থিত হবে যাদের কাউকে সে দুনিয়াতে গালি দিয়েছিল, কারোর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছিল, কারোর সম্পদ আত্মসাত করেছিল, কাউকে হত্যা করেছিল, কাউকে অন্যায়ভাবে প্রহার করেছিল, তাই তাদের পক্ষে, তার পক্ষ থেকে তার নেকিগুলো, তার নামাজ, রোজা, হজ, যাকাত, অন্যান্য ইবাদতগুলো তাদেরকে দিয়ে দিতে হবে, যারা মুসলিম দুনিয়াতে পাওনাদার ছিল, তার পক্ষ থেকে যারা মুসলিম হয়েছে তাদেরকে সেগুলো দিয়ে দিতে হবে। এরপর মুসলিমদের পাওনা পরিশোধ করতে গিয়ে যদি দেখা যাচ্ছে সবাইকে দেওয়ার পরে আর তার কাছে নেকির ভাণ্ডারের মধ্যে আর কিছুই নেই, তখন যারা পাওনাদার রয়েছে তাদের পাওনার বোঝাগুলো ওই ব্যক্তির মাথার উপর চাপিয়ে দেওয়া হবে। এখন মুসলিমদের পাপের বোঝা নিয়ে সে জালিমকে গাড়ে চাপিয়ে দেওয়া হবে এবং তাদের সবার বোঝা নিয়ে, পাপের বোঝা নিয়ে তাকে দোজকের মধ্যে, জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করা হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে নিঃস্ব বলে আখ্যায়িত করেছেন। যদি আমরা একটু খেয়াল করি, এখানে গুনাহগার ব্যক্তি কিংবা অসৎ চরিত্রের লোককে কিন্তু এখানে ইন্ডিকেট করা হয়নি। ইন্ডিকেট কাকে করা হয়েছে? যারা নেকি নিয়ে আসবে, নামাজও আছে, জাকাতও আছে, হজও আছে, অন্য অন্য নেকি আছে, বিদায় তো নেকির ভান্ডার নিয়ে সে উপস্থিত হবে। অথচ সাথে সাথে সে ওইসব ব্যক্তিদেরকেও নিয়ে আসতেছে যাদের, যারা তার কাছে পাওনাদার, বিভিন্নভাবে পাওনাদার, আর্থিকভাবে হতে পারে, সে কার উপর জুলুম নির্যাতন করেছে। অর্থাৎ বলা হচ্ছে তার মাধ্যমে যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে দুনিয়ার মধ্যে, যারা যারা তার তার মাধ্যমে কি হইলো, যারা মুসলিম হয়েছে, সে জুলুম বাসছিল, আর ওই মুসলিমরা সবাই এসে কালকে আমতের দিন তার থেকে নেকিগুলো নিয়ে নেবে বদলা স্বরূপ, এবং শেষ পর্যন্ত তার কাছে কিছুই থাকবে না। তাদের যারা মুসলিম ছিল তাদের পাপের বোঝাগুলো তাকে দিয়ে তারা হালকা হবে, আর এর বোঝাটা হারে তার, তা সে নিঃস্ব হয়ে যাচ্ছে, কিছু কিছুই থাকছে না। আজকে সমাজের মধ্যে তাই আমরা যদি একটু দৃষ্টিপাত করি, তাহলে আমরা নামাজ পড়ছি ঠিক, রোজা রাখছি ঠিক, হজ করছি ঠিক, অন্যান্য ইবাদতের মধ্যে লিপ্ত হচ্ছে ঠিক, কিন্তু দেখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ বিষয়দের ব্যাপারে আমরা যেভাবে খেয়াল রাখি, ঠিক তদ্রূপভাবে আমি একজন মুসলমান হিসেবে, আপনি একজন মুসলমান হিসেবে, মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, এই মুসলমান হিসেবে আমার মাধ্যমে কেউ কি জুলুম নির্যাতনের শিকার হচ্ছে কিনা, যদি আমার মাধ্যমে জুলুম নির্যাতনের শিকার হয়, যদি আমার কর্মকাণ্ডের মাধ্যমে মুসলমান ভাইকে যদি প্রহার করা হয়, গালি গালাজ করা হয়, মিথ্যা অপবাদ দেওয়া হয়, তার ব্যাপারে কটুক্তি করা হয়, এমন কিছু আচরণ যদি আমার দ্বারা যদি হয়ে যায় যেটার মাধ্যমে সে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাহলে এই যে ক্ষতিগ্রস্ত হচ্ছে আসলে সে দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হচ্ছে না, বরং আমি তাকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করার কারণে কাল কিয়ামতের ময়দানে না জানে আমাকে ফেসে যাইতে হচ্ছে,
আমি নিজেকে ক্ষতিগ্রস্ত করছি,
আমি নিজেকে ক্ষতিগ্রস্ত করছি, সেজন্য অপরকে আমি নিঃস্ব করছি না, বরং অপরকে নিঃস্ব করার দরুন নিজে ফেসে যাচ্ছি, নিজে আটকা পড়ছি, নিজে নিঃস্ব অবস্থার মধ্যে উপনীত হওয়া অপেক্ষমান রয়েছি। তো সেজন্য আমি আমাকে দিয়ে এটার জন্য বলছি যাতে আমি আমার স্থান থেকে ভালো হয়ে যাই, আমি আমার স্থানে শুধরায় যাই, এমনভাবে আমি নিজেকে সংশোধন করি, হয়তো মুসলমানদেরকে পর উপকার করব, আমরা মুসলমানদেরকে নেকির কাজের মধ্যে বলেন, সামাজিক কাজের মধ্যে বলেন, বন্ধু মহলের মধ্যে বলেন, ব্যবসায়ী মহলের মধ্যে বলেন, অপরকে পর উপকার করবো, কিন্তু আমার দ্বারা যাতে অপর মুসলমান ভাই না ঠকে ক্ষতিগ্রস্ত না হয়, যদি আমি আমাকে নিজেকে সেফ রাখতে পারি, আমি ফরজ ইবাদত যেভাবে আমি টিকটাক মতো আমি খেয়াল করি, তারপর যদি আমরা চিন্তা করি যারা ফরজ বিষয়দের ব্যাপারে, সোহেল ভাই একটু খেয়াল করেন, যারা ফরজ বিষয় নেকির বান্ডার নিয়ে উপস্থিত হওয়ার পর নিঃস্ব হচ্ছে, এদের ব্যাপার আসছে, আর যাদের কাছে নেকি থাকবে না,
আল্লাহ,
যারা নামাজে পড়ে না, রোজা রাখে না, হজ দেয় না, যাকাত আদায় করে না, নফল ইবাদত আল্লাহ পাকের হুকুম আহকামে মানে না, শুধু জুলুম নির্যাতন করে যাচ্ছে, করে যাচ্ছে, করে যাচ্ছে, এবার তাদের অবস্থা কি হবে? এখানে যেখানে বলা হচ্ছে মাল আদালত, ইবাদতের মাল আদালত থাকার পরে সে নিঃস্ব হয়ে গেল অপরকে জুলুম করার কারণে, নির্যাতন করার কারণে। এবার যদি খেয়াল করি যাদের কাছে কিছুই নাই তার অবস্থা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে এই ধরনের কর্মকাণ্ড থেকে হেফাজত করুক।
আসলে বাস্তবে কি আমরা নিজেরা একরকম কনসেপ্ট ধারণা নিয়ে বেঁচে আছি, কিন্তু প্রকৃত অবস্থা আরেক রকম। আমি মনে করছি আমার কাছে হয়তো টাকা পয়সা আছে, আমি ধনী ব্যক্তি, আমি নিঃস্ব নই, কিন্তু না, আমার কাছে টাকা পয়সা আছে কিন্তু আমার মধ্যে নেক আমল কতটুকু আছে? আজকাল আমরা নিজেকে এমন মনে করি যে আমি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে নিয়েছি, তো আমি অনেক নেকি করে ফেলেছি, আজকে আমি একটু তাহাজ্জুদের নামাজ আদায় করার সৌভাগ্য হয়েছে, আমি অনেক বড় নেককার মানুষ, কিন্তু না প্রিয় ইসলাম ভাইরা, দর্শকবৃন্দ, আমি তো তখন বলতে পারবো যে না আমি অনেকগুলো নেকি করেছি যখন কাল কিয়ামতের দিন আমার নেক আমলের কারণে আমাকে জান্নাত দেওয়া হবে, কিন্তু প্রকৃত অবস্থা এটাই যে আমরা যত বেশি নেকি করি না কেন, এই নেকির যদি আমরা ওসিলা দিই তাহলে হয়তো বা জান্নাতের আশা করতে পারবো না। কারণ কি? কারণ হচ্ছে নেকি যেমন করছি তার চেয়ে কয়েক গুণ বেশি দেখা যাচ্ছে আমরা গুনাহের মধ্যে লিপ্ত হচ্ছি, তো এই দুইটা যদি আমরা কম্পেয়ার করি তাহলে দেখা যাবে যে আমাদের প্লাস মাইনাস করলে নেক আমল থাকে না, বরঞ্চ গুনাহের পাল্লাই বেশি। ঠিক তেমনই বোঝানো হয়েছে যে কাল কিয়ামতের দিন আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, যেগুলো আল্লাহ তাআলা ফরজ করেছেন এগুলো নিয়ে তো আমরা উঠব, দেখব যে না আমি অনেক আমল করেছি, আমি তো হজ করেছি।
এখানে সুহাল ভাই একটা বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, সে বিষয়টা হলো আমরা মুসলমান, আর মুসলমান হওয়ার পর আমাদের দৈনন্দিন কার্যক্রম, আমাদের প্রতিবেশী, আমাদের বন্ধু মহলের মধ্যে, আমাদের সামাজিকতার মধ্যে, আমাদের রাষ্ট্রীয় মহলের মধ্যে কোনো না কোনোভাবে অন্তর্ভুতভাবে আমরা মানুষের সাথে সম্পর্কযুক্ত, আমাদের সাথে কানেক্ট আছি। তো দেখতে হবে আমার দ্বারা অন্য ব্যক্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা। ক্ষতিগ্রস্ত হওয়ার অনেক পার্টস রয়েছে, যেমন এই যে নিঃস্ব ব্যক্তির ক্ষেত্রে, বিশেষ করে সেটা যারা জুলুম করে ওদের ব্যাপারে আসছে। জুলুম অনেক প্রকারের হয়ে থাকে, যেমন কেউ পারিবারিকভাবে জুলুম নির্যাতনের শিকার হয়, অনেকে লেনদেনের ক্ষেত্রে জুলুম নির্যাতনের শিকার হয়, অনেকে চাকরি বাকরির ক্ষেত্রে, নিজের কর্মকাণ্ডের ক্ষেত্রে জুলুম নির্যাতনের শিকার হয়, অনেকে ক্ষমতার দাপট দেখিয়ে অপরকে জুলুম নির্যাতনের মধ্যে নিজের ব্যক্তিত্বকে টিকানোর জন্য দেখা যাচ্ছে সে সমাজের মধ্যে অপরকে জুলুম নির্যাতনের একেবারে ট্রলার যেন চালিয়ে দিচ্ছে। অনেকে গরিবের হক আত্মসাত করার মাধ্যমে সে জুলুম নির্যাতনের যে কার্যক্রম সেটা চালিয়ে যাচ্ছে। তো বলা হচ্ছে সরকার দু আলম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ বলেন, কিয়ামতের দিন তোমাদের পাওনাদারের পাওনা অবশ্যই পরিশোধ করতে হবে, এমনকি শিংবিহীন বকরিও শিংওয়ালা বকরি থেকে প্রতিশোধ নেবে। শিংওয়ালা বকরি, শিংবিহীন
বকরি, দুনিয়াতে যে বকরি শিং ছিল না,
শিং ছিল না,
তাকে সেও কিয়ামতের দিন বদলা নেবে, যার শিং ছিল তাকে যে আঘাত করেছে
তার একে অপর থেকে কি নেবে, বদলা নেবে,
বদলা না হবে।
এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারক আমি উল্লেখ করছি। বলা হচ্ছে তোমরা যদি দুনিয়াতে মানুষের পাওনা পরিশোধ করে না থাকো, তাহলে পরকালে অবশ্যই তোমাদেরকে তাদের পাওনা পরিশোধ করতে হবে। দুনিয়াতে মাল দ্বারা এবং পরকালে আমল দ্বারা মানুষের হক পরিশোধ করতে হবে। দুনিয়াতে মাল দ্বারা এবং পরকালে কিসের মাধ্যমে, আমল দ্বারা, সেখানে তার টাকা নাই, নোট নাই, কিভাবে আপনি তাকে স্যাটিসফাই করবেন, কিন্তু এই জিনিসটা নিষ্পত্তি করে কিন্তু বিচার কার্যক্রম। এগুলা আপনার এই যদি যতগুলা একে অপরের কাছে পাওনা আছে, দেন লেন দেন, এগুলো কিন্তু ক্লিয়ার করতে হবে তখন। তাই দুনিয়াতে মানুষের হক দিয়ে দেওয়া উত্তম হবে, নতুবা পরকালে গিয়ে আফসুস করতে হবে। মিরাত শরহে মিশকাতে উল্লেখ রয়েছে, জীব জন্তুরাও যদি শরীয়তের বিধিবিধানের আওতায় নয়, তারপরেও বান্দার হক তাদেরকে পরিশোধ করতে হবে। তাদের অন্তরে আল্লাহ পাকের ভয় রয়েছে, যাদের অন্তরে আল্লাহ পাকের ভয় রয়েছে তারা বান্দার হক এর সামান্য বিষয়ে খুবই সতর্কতা অবলম্বন করে এবং তারা সেটা ক্ষেত্রে গড়িমসি করে না, অর্থাৎ সেটাকে অবজ্ঞা করে না, সেটাকে খুব সিরিয়াস ভাবে না যে আমার দ্বারা। তো আমি প্রথমে বললাম অনেক প্রকারের হক তালাফি হয়ে থাকে। যদি আমরা একটা একটা পার্টস যদি আমরা নিই, তাহলে দেখতে পাই এখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাচ্ছেন যে পাওনাদারের পাওনা অবশ্যই পরিশোধ করতে
হবে।
এখন বর্তমানে করছে কি, কারো থেকে ঋণ অসহায় অবস্থায় দয়া করার কারণে কেউ টাকাটা দিল যে ভাই টাকাটা নেন, আপনি এত নিল ভাই আমি আপনাকে দুই মাস পরে ফিরাই দেবো। দুই মাস তিন মাসের কথা বলে তিন বছর চলে যায়, টাকা ফেরতের কোনো নাম নিশানা নেই। এই যে পরোপকার করাটা তো উত্তম কাজ রয়েছে, এই উত্তম কাজ তো যে করা সে করে নিয়েছে, কিন্তু ওই যে টাকাটা ফেরত দিল না, তার প্রতি জুলুম করলো কিনা, তাকে তাকে কি করলো, উপকার করলো, আর উপকারের দরুন কি করলো, তাকে এখন লজ্জিত হতে হচ্ছে। তাকে তো যে ঋণ দিয়েছে উচিত ছিল তাকে সম্মান প্রদর্শন করে, তারকে রেসপেক্ট করে যত সম্মানে সসম্মানে জিনিসটা ফেরিয়ে দেওয়া, এখন উল্টা হচ্ছে। এখন যে সম্মানিত ব্যক্তি যে টাকা দিয়েছে সে কোনো না কোনোভাবে সে কিভাবে ব্যবসায়ী লোক, যারা তো হালাল পথে ব্যবসা করে ওয়েলকাম, আর যারা হারাম পথে হারামের অনেক রয়েছে, হারাম বলতে অবৈধ জিনিস বেচা বিক্রি করা, ওটাতে একটা অংশ। আর একটা অংশ হচ্ছে যদি বা হালাল দ্রব্যাদি রয়েছে কিন্তু ওজনে কম দেওয়ার মাধ্যমে,
আল্লাহ,
ওজনে কম দেওয়ার মাধ্যমে কিন্তু অপরকে ঠকানো হচ্ছে। আসলে সে অপরকে ঠকাচ্ছে না, সে নিজে নিজে ঠকতেছে, কালকে আমাদের দিন কিন্তু ওই যে পাওনাদারের পাওনা পরিশোধ করতে হবে, আমল থাকলে আমল দিয়ে দিতে হবে, না থাকলে যাকে ঠকানো হয়েছে তার গুণাগুলো নিজের মাথার মধ্যে নিতে হবে, যেটা প্রথমে বললাম নিঃস্ব অবস্থার মধ্যে তাকে পড়তে হবে।
আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দর্শক, আসলে এই বিষয়গুলো খুবই সেন্সিটিভ, বান্দার হক এক তো আল্লাহ তাআলার হক রয়েছে। ইনশাআল্লাহ তাআলা বিস্তারিতভাবে শুনবো, আপনাদের কিছু কল নিব ইনশাআল্লাহ তাআলা। নাতখা ইসলাম ভাই আছে তার সাথে, তার কাছ থেকে না তো শুনবো, পাশাপাশি মনোর ভাই আছেন, মনোর ভাই থেকে আমরা এই বিষয়ে আজকের বিষয় সম্পর্কে মাদানী ফুল নেব ইনশাআল্লাহ তাআলা। কল চালিয়ে দিন।
নড়াইল থেকে মোহাম্মদ আরিফুল ইসলাম। আমি আল্লাহ হযরতের একটি মানকাবাত শুনতে চাই। আল্লাহ হযরতের লেখা মানকাবাত হলো জামিন ও জামান তোমারে লিয়ে, মাকান তোমারে লিয়ে।
দর্শকবৃন্দ, মানকাবাত বলা হয় আউলিয়া কিরামের শানে যেই কাসিদা পড়া হয় তাকে বলা হয় মানকাবাত। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শানে যেই কাসিদা অর্থাৎ কবিতা লেখা হয় সেটাকে বলা হয় নাতে রাসুল, নাত। এবং আল্লাহ তাআলার প্রশংসায় যেই কালাম লেখা হয় তাকে বলা হয় হামদ। তো আল্লাহ হযরত লিখেছেন, নাতে রাসুল লিখেছেন। তো আমরা ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব, সোহেব ভাই আমাদের সাথে আছেন, ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব আপনার অনুরোধ আমরা রাখার জন্য। পরবর্তী কল।
আমি ঢাকা নারায়ণগঞ্জে বলছিলাম। আমি মাদানীর দেখতেছি
চেষ্টা করব নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম শ্রবণ করার সাথে থাকুন। পরবর্তী কল।
আমি সৈয়দপুর থেকে বলছিলাম। আমি মোহাম্মদ হাসান আনসারী। আমাকে একটা নাতে মুস্তফা শোনাবেন, যে নূর আলা আয়া হ্যায় নূর লেকে আয়া হ্যায়।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব। সোহেব ভাই আমাদের সাথে আছেন, ফেসবুকে কিছু কমেন্টস এসেছেন, আমাদের সাথে অনেকে আছেন, অনুষ্ঠান দেখছেন, সালাম লিখেছেন, মারহাবা লিখেছেন, মাশাআল্লাহ অনেকে লিখেছেন। যারা আমাদেরকে কমেন্টস করেছেন ধন্যবাদ আপনাদেরকে, পাশাপাশি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করার অনুরোধ করেছেন। ইনশাআল্লাহ তাআলা আমরা চেষ্টা করব কিছু নাতে রাসূলের পঙ্ক্তি শ্রবণ করার জন্য। সোহেব ভাইয়ের কাছে যাব। সোহেব ভাই, কিছু নাতে রাসূলের পঙ্ক্তি যদি আমাদেরকে শুনিয়ে দিতেন।
খুদার প্রিয় নবী আমাদের, খুদার প্রিয় নবী আমাদের, রউফ তিনি রহিম তিনি, খুদার প্রিয় নবী আমাদের, রউফ তিনি রহিম তিনি, শফিয় তিনি রসুল তিনি, মুতা তিনি কসিম তিনি, শফিয় তিনি রসুল তিনি, মুতা তিনি কসিম তিনি। প্রতিটি ফুলে রয়েছে তার ঘ্রাণ, পাখিদের মুখে তারি গুণগান। প্রতিটি ফুলে রয়েছে তার ঘ্রাণ, পাখিদের মুখে তারি গুণগান। তাহারি নূর সকলের নয়নে, তাহারি সকলের নয়নে, সবার হৃদয়ে মুকিম তিনি, খোদার প্রিয় নবী আমাদের, রউফ তিনি রহিম তিনি। আমার হাকিম কে মনে করবে প্রতিরোধ আমার রোগীর নিকট ঔষধ হাকিম কে মনে করবে প্রতিরোধ প্রিয় নবী করবেন প্রতিরোধ তবিবতিনি হকিমতিনি প্রিয় নবী করবেন প্রতিরোধ তবিবতিনি হকিমতিনি আবেদন করার নেই যে প্রয়োজন জানে নবী সবার অবস্থা স্বয়ং আবেদন করার নেই যে প্রয়োজন জানে নবী সবার রসুলে অকরম শুনেন সবি রসুলে অকরম শুনেন সবি বশীরতিনি অলিমতিনি রসুলে অকরম শুনেন সবি বশীরতিনি অলিমতিনি যন্ত্রণাদায়ক আযাব থেকে জমিলে রযবি কেন পাবে ভয় যন্ত্রণাদায়ক আযাব থেকে জমিলে রযবি কেন পাবে ভয় মদিনাবালা তারি সহায় মদিনাবালা তারি সহায় সাহায্যে হোসে আজিমতিনি খোদার প্রিয় নবী আমাদে রউফ তিনি রহিমতিনি
মাশাআল্লাহ। দর্শক বৃন্দ, আমরা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রবণ করলাম। ইনশাআল্লাহ তাআলা আপনাদের কল, আপনাদের মেসেজ আমরা পড়ার চেষ্টা করব, আমাদের অনুষ্ঠানে অ্যাড করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। দর্শক বৃন্দ, যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, আলোচ্য বিষয় নিঃস্বকে, এই বিষয়ে আমরা নাইম ভাই থেকে বেশ কিছু মাদানী ফুল পেলাম, যাব আমরা মুনার ভাইয়ের কাছে। মুনার ভাই থেকে আমরা কিছু মাদানী ফুল নেব ইনশাআল্লাহ তাআলা, যে কোরআন হাদিসের আলোকে বুজুর্গানে দিন এর রোশনিতে নিঃস্ব যে ব্যক্তি তাদের কেমন অবস্থা হবে, কি হবে না হবে, এ সম্পর্কে আমরা কিছু মাদানী ফুল শ্রবণ করি। যে মুনার ভাই,
আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া ও আখিরাতে নিঃস্ব হওয়া থেকে হেফাজত করুক,
আমিন।
কারণ দুনিয়াতে পরকালে নিঃস্ব হওয়ার পিছনে দুনিয়াতে নিঃস্ব অবস্থাটা এটাও আমাদের পরকালে নিঃস্ব হওয়ার ক্ষেত্রে এগিয়ে নিয়ে যায়। অর্থাৎ অভাব অনটন যখন পড়ে মানুষ, তখন তার মধ্যে বিভিন্ন গুনাহের প্রবণতা দেখা দেয়। যেমন আমাদের নাঈম ভাই পূর্বে বলেছেন যে মাল সম্পদ হারামভাবে উপার্জন লেগে যায়।
জি,
তো এইভাবে যখনই পারিবারিক চাপ অভাব অনটনের কারণে হয়, তখন হারামের ক্ষেত্রে মানুষ তোয়াক্কা করে না, হালাল হারাম বেছে দেখে না।
জি,
তো এই জন্য আর আল্লাহ পাক আমাদেরকে পবিত্র কোরআনুল কারিমের মধ্যে পূর্বেই জানিয়ে দিয়েছেন যে সম্পদ, সন্তান সন্ততি এগুলো সবই পরীক্ষা স্বরূপ। যেমন আল্লাহাক পবিত্র কোরআনুল কারিমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাতুন ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম।
সুবহানাল্লাহ।
তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি হলো পরীক্ষা স্বরূপ এবং আল্লাহর নিকটে রয়েছে বিরাট প্রতিদান।
সুবহানাল্লাহ।
তো আজকে যদি আমরা দেখি যে আজকে কারো ঋণ নিয়ে দিতে মন চায় না, আজকে ব্যবসার মধ্যে একটু ভেজাল করে বেশি মাল উপার্জনের প্রবণতা, তো এগুলো সব কিছুই কি এই পরীক্ষার মতো।
জি,
তো আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করেন, কখনো মাল সম্পদ নিয়ে কখনো দিয়ে। আচ্ছা, আবার সন্তান সন্ততি কারো হয় না, আবার কারো দেখা যায় অনেক সন্তান, তাদের সবাইকে দেখে কারো সন্তান চোর, কারো সন্তান ডাকাত, কারো সন্তান হারাম খাচ্ছে, বাস পিতা মাতা খুব স্বাচ্ছন্দ্যে জীবন অতিবাহিত করছে, তার সন্তানরা বিভিন্ন নাজায়েজ কাজের মধ্যে আছে, তো তাদেরকে ধর্মীয় শিক্ষা শিক্ষিত করা হয়নি, তো এই যে তারাও কিন্তু তার জন্য সে পরীক্ষা শুরু, যে আল্লাহ তাআলার নিয়ামতকে সে কী করলো কদর না করে, নিয়ামতের সঠিক
ব্যবহার
না করে, শিক্ষা না দিয়ে এই মহান নিয়ামত সন্তান হারাম পথে চলে গেল, তার এই ক্ষেত্রে কোনো ভ্রক্ষেপ
নেই।
তো এভাবে দেখা যায় যে হাসরের ময়দানে হাদিসে পাক আমরা শ্রবণ করলাম যে বান্দা নেকি তো নিয়ে আসবে, কিন্তু একটা পর্যায়ে নিঃস্ব হবে, কিতাবে এটাও রয়েছে যে নেকি দিতে দিতে পাওনাদারকে
জি
শেষ হয়ে যাবে, তারপরও তাদের পাওনা বাকি থাকবে, এমনও লোক থাকবে যে তাদের আরও পাওনা বাকি, ওই সময় কি করবে, তখন দেখা হবে যে যেই ব্যক্তি থেকে নেকি নেওয়া হচ্ছে তার আর নেকি নেই, তখন কি করবে, যাকে দেয়া হতো তার পাওনাটা
জি
তার গুণা তার কাঁধে চাবি দেওয়া
হবে। আল্লাহ,
তো এইভাবে দেখা যায় যে অনেক পজিটিভ ফিগারে ছিল, মানে অনেক নেকি ছিল, পাহাড় পরিমাণ নেকি ছিল, নেকি তো নিঃস্ব হলো দিয়ে দিল, পাশাপাশি এখন গুনাহের যে বোঝাগুলো আছে অপরের সেগুলো তার কাঁধে চলে আসলো। মনে করেন এমন যদি হয় আমাদের বিষয়ে, আমরা জানি দাঁড়িপাল্লা দেখি যে বরাবর বরাবর আছে, সেখানে সম্পূর্ণ আল্লাহ তাআলার রহমতের উপর ভরসা, আল্লাহ নেকি তো নিয়েছে কিন্তু এখন তো গুনাহ তো নেই, বাস আমি এখন নিঃস্ব, তো এই ক্ষেত্রে তো আল্লাহ তাআলা দয়া, বাস আল্লাহ তাআলা চাইলে দয়া করতে পারেন, কিন্তু এমন অবস্থা হবে যে গুনাহ চলে আসবে কাঁধের মধ্যে
মাইনাস ফিগারে
জি, তখন সে কি হবে, জাহান্নামের হকদার হয়ে যাবে।
আল্লাহ,
তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের নাইম ভাই আরেকটি বিষয় পূর্বে বলেছিলেন যে পশু পাখিদের হিসাব নেওয়া হবে, তাদের প্রতি ইনসাফের কাজ করতে হবে, আর এই ক্ষেত্রে পবিত্র কোরআনুল কারিমের মধ্যে এই বিষয়টা আছে যে যারা দুনিয়ার মধ্যে পদতারণা করছে তাদের মধ্যে আশরাফুল মাখলুকাতুল ইনসান,
জি
তাদের উপকারের জন্য আল্লাহ তাআলা বিভিন্ন প্রাণী এবং এই দুনিয়াটাকে সুন্দরভাবে সাজিয়েছেন, তার বন্ধুর উসিলায় সাজিয়েছেন আর মানুষের উপকারের জন্য, তো এই বিষয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেন, যার অর্থটা কিছুটা এমন, দুনিয়ায় পদচারণাকারী জীবজন্তু ও দু ডানায় ভর দিয়ে উড্ডয়নকারী পাখি কুল তোমাদেরই মতো। আর এই বিষয়টা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ঘটনার প্রেক্ষাপটে বলেছেন, সেই ঘটনাটা হলো সাইয়্যিদুনা আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা,
জি
তিনি একদা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটেই বসা ছিলেন, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় দেখলেন যে দুটো বকরি শিং দিয়ে একে অপরকে আঘাত করছে, তো এই দৃশ্য দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলাকে প্রতি ইঙ্গিত করে বললেন, হে আবু যর, এদের এভাবে একে অপরকে শিং দিয়ে আঘাত করার কারণ বলতে পারো কি? তো আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, না, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে।
জি,
তখন তিনি বললেন রোজ কিয়ামতে, তখন তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রোজ কিয়ামতে আল্লাহ পাক যে সর্বক্ষমতার অধিকারী, তা তুমি বা আমি এই যে ঘটনাটা সেটা বলতে না পারলেও সর্বজ্ঞ আল্লাহ পাক কিন্তু বলতে পারেন, এবং রোজ কিয়ামতে আল্লাহ পাক এর অবশ্যই বিচার করবেন। তো যখন এই ঘটনা ঘটলো তখনই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতে কারিমা পাঠ করে শুনিয়ে দিলেন যে বিচার এই সব কার্যাদির ক্ষেত্রে এই প্রাণীগুলো আমাদের মতো, তাদের তারা যদি জুলুম করে থাকে, বে ইনসাফি কাজ করে থাকে, তো তাদেরও হিসাব দিতে হবে। আর এই আয়াতের ব্যাখ্যার মধ্যেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, হাশরের ময়দানে যাবতীয় প্রাণী,
জি,
এখানে শুধুমাত্র আমাদের যে গৃহপালিত পশু বা এরকম তাই নয়, বরং এখানে চতুষ্পদ প্রাণী প্রত্যেকটি প্রাণীকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে উঠানো হবে। উঠানোর পরে যে যার উপর জুলুম করা হয়েছে তাকে বলা হবে যে যে জালিম ছিল তার বদলা নাও। তখন যখন এই প্রতিশোধ নেওয়া হবে তখন আল্লাহ পাক এক পর্যায়ে বলবেন যে তোমরা মাটিতে মিশে যাও। যখনই মাটিতে মিশে যাবে তখন শুধুমাত্র জিন এবং ইনসান ব্যতীত সকলে মাটিতে মিশে যাবে, আর ওই সময়ের মধ্যে কাফির এবং মুশরিক বলে উঠবে, হায় আমরাও যদি এভাবে মাটি হয়ে যেতাম।
আল্লাহ,
কারণ প্রাণীগুলো যখনই মাটিতে মিশে যাবে তখন তাদের আর কোনো হিসাব নেই, আর কোনো কষ্ট নেই, তারা নিঃশেষ হয়ে গেছে।
এটা তো প্রাণীদের হিসাব,
জি,
কিন্তু ইনসানের ক্ষেত্রে জিন ও ইনসানকে আল্লাহ সুবহান ওয়া তাআলা যে আল্লাহ পাকের ইবাদতের জন্য সৃষ্টি করা হয়,
জি,
আমাদের তো জবাব দিতে হবে, আমাদের তো বিচার কার্যদি হবে, তারা তো মিশে গেল।
সেই বিষয়টাই নাই ভাই,
যে এখানে যদি আপনি যেটা বললেন এটা খুব সুন্দর বিষয় উঠে দিলেন, যে নিঃস্ব হওয়ার ক্ষেত্রে একটু যদি খেয়াল করি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুসলিম শরীফের মধ্যে যে হাদিস শরীফটা আসছে, নিঃস্ব হয়ে যাওয়া কিয়ামতের ময়দানে নেকি আনার পরেও নিঃস্ব এই জন্যই হচ্ছে অপরকে জুলুম নির্যাতন গালমন্দ করার কারণে, অপরকে মিথ্যা প্রবাদ দেওয়ার কারণে, কারো সম্পদ আত্মসাত করার মাধ্যমে সেগুলো ফিরিয়ে দেওয়াতে হলে তার আমল নামা থেকে দিতে হবে, সে ক্ষতিগ্রস্ত হচ্ছে, নিঃস্ব হচ্ছে। আচ্ছা, এটা একটা সেক্টর। এখন এই যে মাল সম্পদ আত্মসাত করা, নিজের ক্ষমতার দাপট দেখানো, নিজের একেবারে অহংকার করে দুনিয়ার মধ্যে চলাচল করা, এগুলো কেন? নিশ্চয় পরিবারের জন্য, নিশ্চয় সন্তান সন্ততির জন্য। মানুষ
ক্ষমতা,
মানুষ কয় টাকা খাইতে পারে, একজন মানুষ সর্বোচ্চ কয় টাকা বুক করতে পারে, কতটুক সর্বোচ্চ সে আরামায়েশে জিন্দেগি অতিবাহিত করতে পারে, সে জানে একদিন আমাকে মরতে হবে, সবকিছু ফিনিশ হয়ে যাবে। কিন্তু এই যে তার নাম, আমার নামটা মানুষ স্মরণ রাখবে, আমার এত 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 টাকার আমি সম্পদের পাহাড় আমি স্তূপ আমি করেছি, মানুষ আমার নাম টাকার সাথে আমাকে স্মরণ করবে। এই যে যাদের জন্য অন্যায়ভাবে অবৈধভাবে উপার্জন করে মানুষকে গালমন্দ করে, মানুষকে প্রহার করে, মানুষকে কষ্ট দিয়ে, মানুষকে জুলুম নির্যাতন করে যে সম্পদ অর্জন করা হচ্ছে, কাল কিয়ামতের দিন এক তো যে সমস্ত পাওনাদার এরা আসবে, এরা এসে তো একেবারে সব শেষ করে দিবে, ক্লু মানে অবস্থা খারাপ। এরপর বলা হচ্ছে এমন এক যুগ আসবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরাট একটা হাদিস শরীফ বলতে গেলে সেটা অন্য বিষয়টা অন্যদিক দিয়ে চলে যাবে, সেটার মূল যেটা আমি সেটা আমি বলার চেষ্টা করতেছি, সেটা হলো কাল কিয়ামতের দিন যাদেরকে হারাম খাওয়ানো হয়েছে, অর্থাৎ জুলুম নির্যাতন করার মাধ্যমে মানুষ মনে করে আমি লাভবান হচ্ছি, অপরকে ঠকানো, অপরকে ক্ষতিগ্রস্ত করে নিজে লাভবান হওয়া, সেটা তো জুলুমের মধ্যে পড়ে। আর বলা হচ্ছে কাল কিয়ামতের দিন যাদের জন্য করা হয়েছে, যাদেরকে মাল খাওয়া হয়েছে, যাদের জন্য উপার্জন করা হয়েছে, কাল কিয়ামতের দিন এরা সবাই এর বিপক্ষে সাক্ষী দিবে।
আল্লাহ,
বলা হচ্ছে তার আত্মীয় স্বজন, যদি আত্মীয় স্বজন না থাকে তার নিকটস্থ আত্মীয়দের মধ্যে হচ্ছে তার প্রতিবেশী, যদি প্রতিবেশী না থাকে তাহলে নিজের পরিবারের মা বাবা স্ত্রী সন্তান সন্ততি সবাই এসে তার বিরুদ্ধে কথা বলবে। তার বিরুদ্ধে কি কথা বলবে? হে আল্লাহ, আমরা তো জানি না সে কিভাবে উপার্জন করেছে, কিংবা তিনি আমাদেরকে এনেছেন, আমরা খাওয়াইছি, আমরা আমাদেরকে পরিধান করেছি, আমরা পরেছি, কিন্তু এই যে হারাম এর দিকে ছুটার কারণে কাল কিয়ামতের দিনে বলা হচ্ছে তারাও তার থেকে নেকি নেওয়া শুরু করবে, তারাও তার থেকে নেকি নেওয়া শুরু করবে। তাই তার তো নেকি নাই, তার পাওনা দ্বারা দিতে গিয়ে তার তো মাথার উপর গুনাহের বোঝা, আর বলা হচ্ছে তখন পরিবার পরিজনের গুনাহের বোঝা তার উপর চাপিয়ে দেওয়া হবে, তাহলে সে কত বড় ধ্বংসের মুখে পতিত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক। বলা হচ্ছে কাল কিয়ামতের ময়দানে এমন অবস্থা হবে একটা নেকির জন্য মানুষ এত বেশি ছোটাছুটি করবে, এদিক থেকে ওদিক, এদিক থেকে ওদিক, এমন ভাবে ছুটতে থাকবে তার কাল কুল কানা কুনেরা নাই। আচ্ছা, যদি একটা মনে করুন সব কিছু তার ফয়সালা হয়ে গেল, একটা ব্যক্তির সব কিছু ফয়সালা হয়ে গেল, এখন মাত্র একটা নেকি বা সেটা হোক একেবারে অল্প নেকি, যে নেকিটা হতে পারে মুসলমানদেরকে একটু সাহায্য করা, পানি পান করানো, একটা টাকা সৎকা করা, একেবারে অতি অল্প যদি একটা নেকি হয় তার আমল নামাটা একটু বেড়ে যাবে। আর এই যে মানে তার কাছে কিছু একটা নেকির জন্য সে আটকে গেছে, তার সব কিছু ফাইসা লেগে গেছে, গুনাহের এবং নেকির সব কিছু তার হিসাব নিকাশে, একটা নেকি যদি সে পায় তাহলে সে জান্নাতে যাবে। এখন ওই কঠিন অবস্থার মধ্যে যেখানে মানুষ ঘামে হাবুডুবু খাবে, তাকে ওই একটা নেকি কে দিবে, কার কাছে যাবে? মা ফিরাই দিবে, স্ত্রী ফিরাই দিবে, সন্তান সন্ততি ফিরাই দিবে, সবাই ফিরাই দিবে। যাদের জন্য এত কষ্ট করে হারাম ভাবে অবৈধ ভাবে জুলুম নির্যাতন করে করা হচ্ছে তারাই ফিরাই দিচ্ছে বাইরে, তো অনেক দূরে।
আসলে বাস্তবিক যে বিষয়টা যে নেকি করাটা, এক তো আমরা দুনিয়া যদি থাকি দুনিয়া দেখি নেকি সাধারণত আমাদের দ্বারা তেমন হয় না, টুটা ফুটা যাই একটু আমরা নেকি করি, এই নেকিকে আমরা অনেক মনে করি, কিন্তু কিয়ামতের দিন নাইম ভাই যে বিষয়টি বললেন যে একটি নেকির জন্য যদি আমাকে আটকে দেওয়া হয় আর সেখানে এমন অবস্থা হবে কেউ কাউকে চিনবে না, নিজের পরিবারবর্গ নিজের আত্মীয় স্বজন সন্তান পর্যন্ত নিজেকে চিনবে না, আর একটি নেকির জন্য আমাদের কি অবস্থা হবে,
অবস্থাটা কি সেখানে বলা হচ্ছে যারা মুজরিম।
জি, সেখানে যদি আমাদের এই অবস্থা যে আমরা নেক আমল যতটুকু করেছি আমাদের উল্টা দিয়ে দিতে হয়, এক তো একটি নেকির জন্য আমি জান্নাতে প্রবেশ করতে পারতেছি না, সে জায়গায় উল্টো এই জুলুম করার জন্য।
মনে করেন আমি তো ওটা তো বললাম যে যাদের কাছে নাই গুনার চাপাই দিছে সে জাহান্নামের মুখে পতিত হচ্ছে, এটা তো একটা আলাদা বিষয়, আর যার কাছে মনে করেন একেবারে সবকিছু ক্লিয়ার আছে একটা নেকির জন্য সে আটকা পড়লো, তার অবস্থা কি হবে? আর সেখানে যদি এত বিশাল গুনাহের বোঝা যদি তাকে চাপাই দেওয়া হয় তার অবস্থা কি হবে? বলা হচ্ছে 1000 মধ্যে 999 মুজরিম, যারা মুজরিম গুনেগার ব্যক্তিকে আলাদা করা হবে 999 কাতার একদিকে, একজনের কাতার একদিকে। তাহলে 1999 ভাই আলাদা করা হচ্ছে, সেখানে আমার আপনার অবস্থান আমাদের অবস্থাটা কি হতে পারে, আমরা নিজেকে নিজে কোন পর্যায়ে আমরা থাকতে পারি সেক্ষেত্রে সেদিন, সেজন্য কি আখিরাতের ব্যাপারে ভয় করা দরকার, পরকালের ভয় করা দরকার, যাতে আমরা দুনিয়াতেও নিঃস্ব না হয় আখিরাতেও নিঃস্ব না হয়, সেজন্য জুলুম নির্যাতনের মতো কাজ আমাদেরকে পরিহার করতে হবে। যেমন আজকে যদি আপনি দেখেন আজকে আমাদের সমাজের মধ্যে আমাদের এই আমাদের দেশের মধ্যে আমাদের দেশ কেন বহির্বিশ্বে যদি আপনি দেখেন বর্তমান এমন একটা পরিস্থিতির শিকার হয়েছে, কিভাবে অপরকে ঠকানো হবে, বললাম তো আর্থিকভাবে ঠকানো হচ্ছে মানুষকে, মানুষকে কথাবার্তার মাধ্যমে মানুষকে জুলুম নির্যাতন করা, মানসিকভাবে মানুষের জুলুম নির্যাতন করা হচ্ছে, মানুষকে টাকা আত্মসাত করে জুলুম
নির্যাতন হকগুলো নষ্ট করে আমরা কি করছি, নিজের আখিরাতকে বরবাদ করছি। দর্শক বিন্দু আমাদের এই থেকে বেঁচে থাকা উচিত, আল্লাহ তালা আমাদেরকে বোঝা তৌফিক দান করুক। ইনশাআল্লাহ তালা আরও আলোচনা শুনবো আপনাদের থেকে, মনোয়ার ভাইও আছেন, কিছু কল আছে আমাদের কাছে, কল নিব ইনশাআল্লাহ তালা, কিছু মেসেজ আসছে, জি কল চালিয়ে দিন।
আমি কুমিল্লার থেকে বলছি, আপনাদের অনুষ্ঠান দেখতে আমার খুবই ভালো লাগে, প্রায় দেখি, আমি আপনাদের অনুষ্ঠানে একটা নাত্র শুনতে চাই আর কি।
জি ইনশাআল্লাহ তালা চেষ্টা করবো, সাথে থাকুন। পরবর্তী কল।
আমার নাম হচ্ছে রাকিব পাটকারি, আমি একটি নাচের কথা শুনতে চাই, নাচের হচ্ছে কিয়া নাই পোষা নাই।
হ্যাঁ ইনশাআল্লাহ তালা সাথে থাকুন, যদি সম্ভব হয় তাহলে শুনবো। পরবর্তী কল।
আমি মোহাম্মদ ইকরামুল হক জাইবান্দা, আমি একটি নাচের রসুল শুনতে চাই, তোমার মদিনা আমার প্রাণের মদিনা।
মাশাআল্লাহ, জি ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব, সাথে থাকুন। পরবর্তী কল।
আমার নাম মোহাম্মদ কাফের মিয়া, আশাবাস থেকে, আমি একটা গজল শুনতে চাই, গজলটির নাম হচ্ছে কার লাগিয়া কাঁপনারে মন কার লাগিয়া বান্দন।
হ্যাঁ ইনশাআল্লাহ তাআলা সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন, আমরা ইনশাআল্লাহ তাআলা নাতের শ্রবণ করব। আমাদেরকে এক ভাই মেসেজ করেছেন চট্টগ্রাম থেকে, আল্লাহ হযরতের লেখা নাত শুনতে চান, লামিয়াতি নাযিরুকা ফি নাযারিন। ইনশাআল্লাহ তাআলা আমাদের সাথে শোয়েব ভাই আছেন, তার কাছ থেকে আমরা কিছু কিছু পঙ্ক্তি কয়েক কালামে শুনব ইনশাআল্লাহ তাআলা। জি
লামিয়াতি নাযিরুকা ফি নাযারিন সে তো না শোধ পেদা
البحر ولا والموج طغى من بك سطوفا هوش ربا من بك سطوفا هوش ربا مجي بھار میں زمین و زمان تمہارے لیے مکین و مکان تمہارے لیے چنین و چنا تمہارے সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে আমরা আল্লাহর নবীকে ভালোবাসি আমরা আল্লাহর নবীকে ভালোবাসি তাই তোমরা জান্নাতের অধিকারী তাই তোমরা জান্নাতের অধিকারী ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে
হক সাধারণত দুই ধরনের হয়ে থাকে এক তো আল্লাহ তাআলার হক আর একটা হচ্ছে বান্দার হক আল্লাহ তাআলার হক বলতে সেই বিষয়গুলোকে বোঝানো হয় যে বিষয়গুলো সম্পর্ক আল্লাহ তাআলার সাথে যেমন নামাজ আমরা আল্লাহ তাআলার আমাদেরকে হুকুম আহকাম দিয়েছেন আমরা নামাজ আদায় করি রোজা হজ যাকাত এগুলো হচ্ছে হলো আল্লাহ তাআলার হক
আল্লাহ তাআলার দেওয়া
বিধিবিধান আর বান্দার হক যেমন কিছু আমল রয়েছে যেগুলোর সাথে বান্দা রিলেটেড যেমন আমি কোনো মুসলমানের দোষ ত্রুটি বয়ান করলাম আল্লাহ তাআলা এইগুলো থেকে বিধিবিধান করেছেন নিষেধ করা কিন্তু এখানে আল্লাহ তাআলার বিধিবিধানের পাশাপাশি বান্দার একটা হক রয়েছে আমি কাউকে ধোকা দিলাম যে বিষয়টি নিয়ে ভাই বললেন যে মালে পণ্য দ্রব্য কম দেওয়া ধোকা দেওয়া এতে আরেকজনের লস ক্ষতি হয় তো যে বিষয়গুলোতে আমার যে কাজের দ্বারা কোনো বান্দার ক্ষতি হয় কষ্ট হয় সেটা হচ্ছে বান্দার হক সেটা বান্দার হকের সাথে রিলেটেড তো একটি জিনিস যে হাদিসে মোবারকার মধ্যে রয়েছে যে আপনার যেগুলো আল্লাহ তাআলার হক রয়েছে এগুলো আল্লাহ তাআলা যদি আমি আল্লাহ তাআলার দরবারে দোয়া করি কাকুতি মিনতি করি আল্লাহ তাআলা যদি দয়া হয় তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেবে মানে আল্লাহ তাআলার হক যেটা কিন্তু যেটা বান্দার হক রয়েছে এই যেমন গীবত করা কাউকে মিথ্যা বলে কারো মনে কষ্ট দেওয়া চগলখড়ি করা এরপর জুলুম করা কারো উপরে নির্যাতন করা কাউকে মালের মধ্যে কম দেওয়া ধোকা দেওয়া এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো যতক্ষণ পর্যন্ত যাকে আমি কষ্ট দিয়েছি যে আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে সে যতক্ষণ পর্যন্ত আমাকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আমি পার পাব না আল্লাহ তাআলা যদি আমাকে ক্ষমা করে বান্দার হকের কারণে বান্দাকে যদি আটকে দেয় আমাকে তাহলে আমি আটকে যাব আর এই কথাগুলোই আমরা আজকে যে আলোচনা করছি এই আলোচনার মূল বিষয়টা যে আমি নামাজ পড়ছি হজ করছি, রোজা, জাকাত, বিভিন্ন আমল করে, নেক আমল করে আমার আমলনামা ভরে নিয়েছি, কিন্তু পাশাপাশি আমি গীবত করেছি, পাশাপাশি আমি চগলখড়ি করেছি, পাশাপাশি আমি কাউকে কারো মনে কষ্ট দিয়েছি, কাউকে আমি মারধর করেছি, কাউকে আমি ঠকিয়েছি, কারো উপরে জুলুম নির্যাতন করেছি, এই বিষয়গুলো যে আমি করেছি, এই বিষয়গুলো নেক আমল তো আমি আর্ন করলাম, সঞ্চয় করলাম, কেমতের দিন যখন উপস্থিত হব, যেই কষ্ট দিয়েছি, খারাপ কাজগুলো করেছি, এই খারাপ কাজগুলো জরিমানা হিসাবে আমরা জরিমানা দিতে দিতে একটু একটু আমল নেকি আমার চলে যেতে হবে, এমন এক অবস্থা হবে যখন আমার আমল নামে আর নেকি থাকবে না, ওই যে নেকিগুলো আমি নিয়ে উঠেছি ওই নেক আমলগুলো থাকবে না, তখন কি হবে, যাদের গুণা তা আমার মাথায় চলে আসবে, আমার উপরে দেওয়া হবে, তো চিন্তা করুন ওই কিয়ামতের দিন আমার কি অবস্থা হবে।
এখানে একটা বিষয় হলো কি, আপনার কাল কিয়ামতের দিনের ব্যাপারে বলা হচ্ছে, যারা দুনিয়াতে আজকে নিঃস্ব, আজকে যারা দুনিয়াতে নিঃস্ব,
জি,
মুসলিমের শিকার হচ্ছে, অর্থাৎ জুলুম নির্যাতনের শিকার হচ্ছে, কাল কিয়ামতের ময়দানে তারা নিঃস্ব থাকবে না, তারা লাভবান হবে,
সুবহানাল্লাহ,
তারা গণি হয়ে উঠবে, তাদের অবস্থা অন্যরকম হবে। আজকে যারা জুলুম বাস তারা কিন্তু নিঃস্ব হবে। এখানে যদি আমরা যদি মনোয়ার ভাই আছে আমরা দুনিয়াবী প্রেক্ষাপট যদি যদি আমরা আমাদের এই চ্যানেলের সামনে যদি ফুটে তুলতে পারি, তো অনেকের ইনশাআল্লাহ আমাদের যাদের এই ধরনের অভ্যাসগুলো রয়েছে আস্তে আস্তে সংশোধন হওয়ার সম্ভাবনা হবে। যেমন যদি দেখি আজকে জুলুম নির্যাতন কীভাবে হচ্ছে, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, কোনো একটা ইস্যুতেই হলো মাল জমা করে রাখা, যেটাকে কিতাবের মধ্যে মানা করা হয়েছে যে অধিক মানে দাম বাড়ানোর জন্য অনেকদিন যাবৎ কখন দাম বাড়বে সেজন্য মানুষের সংকট ফেলে দিয়ে পরবর্তীতে সেটা দাম বৃদ্ধি করে বিক্রি করার ব্যাপারে তো মানা রয়েছে, কিন্তু এখন দেখা যাচ্ছে কোনো একটা ইস্যুতে কোনো একটা জিনিসতে এমনভাবে জিনিসগুলো দাম বাড়ানো হচ্ছে, কিংবা কোনো একজন মুসলমান বলেন কোনো একজন সাধারণ মানুষ যখন পথ চলতে যায় দেখা যাচ্ছে সে বিপদের সম্মুখীন, এই বিপদের সম্মুখীন অবস্থার মধ্যে তার থেকে অন্য পক্ষ কি করছে, তাকে জুলুমের জুলুম করতেছে, কিভাবে যে কেউ একজন জায়গার মধ্যে ভাড়া হলো 100 টাকা, এখন দেখতেছে সে বিপদের মধ্যে পড়ছে যে 100 টাকার ভাড়াটা তার থেকে 300 টাকা আদায় করে নিচ্ছে, কেন নিচ্ছে, তাকে তার উপর জুলুম করা হচ্ছে। হ্যাঁ, সে তো পারত একটা বৃদ্ধি করার একটা মাত্রা থাকে, তাও কি 20% না, 30% না, ডবলও না, দেখা যাচ্ছে কি 3-4 গুণ থেকে আত্মসাত করা হচ্ছে। তারপর দেখা যাচ্ছে ব্যবসায়ীর মধ্যে ওজনের মধ্যে এমনভাবে কম দিচ্ছে যে আজকে অনেকে বলে থাকে যে সত্য কথা বললে তো ভাই বেচা বিক্রি হয় না। আসলে দেখেন মুসলমানদেরকে ঠকিয়ে কিন্তু ব্যবসা করলে ব্যবসা করা সুন্নাত, কিন্তু মুসলমানদেরকে যে ঠকানো হচ্ছে ওজনে কম দিয়ে মানলা বিভিন্নভাবে সেটা কিন্তু হারাম পর্যায়ে চলে যাচ্ছে। আজকে দেখা যাচ্ছে কারো একটা জমি জায়মা রয়েছে, আস্তে আস্তে ওই জমি জামার মধ্যে আত্মসাত করে বলতেছে, যার একটু ক্ষমতার দাপট আছে সে গিয়ে তার একটা জোর জবস্ত করে কি তার আওতার মধ্যে আনার চেষ্টা করতেছে, অহেতুকভাবে হয়রানি করা। অনেকে দেখেছে অহেতুকভাবে কাউকে মামলা মোকদ্দমা দিয়ে দিল, একজন নির্দোষ মানুষ তাকে বিভিন্নভাবে ফাঁসানো হলো এবং তাকে সে বছরকে বছর মামলার পিছনে কি বলে আইনি প্রণালীর মধ্যে সে ঘুরতে ঘুরতে ঘুরপাক করতে করতে তার লাইফটা শেষ হয়ে যাচ্ছে। আর অনেকে দেখা যায় চাকরি করতেছে, আর ওই চাকরি করতে গিয়ে দেখা যাচ্ছে সমানভাবে বন্টন করে দেওয়া হয়েছে কাজের, কিন্তু সেট আপটা বন্টন করা হয়েছে, কার কি দায়িত্ব, দেখা যাচ্ছে সরলতার কারণে তার উপর অতিরিক্ত কাজ আদায় করে নেওয়া হচ্ছে। একটা হচ্ছে প্রয়োজন মাফিক ইচ্ছাধীন, একটা হচ্ছে ইচ্ছাধীন, একটা হচ্ছে অনিচ্ছাধীন। ইচ্ছাধীন যদি কেউ খুশি মনে করে তার কাজ দায়িত্বের পাশাপাশি যদি খুশি মনে কিছু একটা আদায় করে করার জন্য তার যদি শক্তি সামর্থ্য খোলায় সেটা ওয়েলকাম, কিন্তু জোরপূর্বক দেখা যাচ্ছে অসৎ ব্যক্তি তার ফাঁকিবাজের কাজটাও ওই সহজ সরল মানুষের উপর চাপিয়ে
দিচ্ছে। হাদিসে মুবারাকের মধ্যে রয়েছে না যে
এইগুলো সবগুলো কিন্তু জুলুম পর্যায়ে পড়ছে। আমি একটু একটু
জি হাদিসে মুবারাকের মধ্যে রয়েছে যে প্রকৃত মুমিন সে যার থেকে তার মুসলমান ভাইয়ের যেই হাত দ্বারা, তার মুখ দ্বারা, তার শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা হেফাজতে থাকবে। কিন্তু আজকাল আমরা এই বিষয়গুলো কেয়ার করি না, প্রকৃত মুমিন মুসলমান এদিকে তো খেয়াল নেই, বরঞ্চ আমরা মানুষকে কষ্ট দিয়ে নির্যাতন করে তাদের উপরে জুলুম করি। আর এই কথাটা মনে রাখবেন, হাদিসে মোবারকের মধ্যে এসেছে যে 3 ব্যক্তির দোয়া অবশ্যই কবুল হয়, এর মধ্যে একজন হচ্ছে যে মুসাফির হয়ে থাকে সে, আর নাম্বার 2 হচ্ছে যে মজলুম, যার উপরে অত্যাচার নিপীড়ন নির্যাতন করা হয় তাকে মজলুম বলা হয়। সে যখন আল্লাহ তাআলার দরবারে হাত তুলে দেয় তখন আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করে নেন। এখন একটু চিন্তা করি, আমি যার উপরে নির্যাতন করছি, যার উপরে জুলুম করছি, যার মাল আত্মসাত করছি, যদি আমার এই জুলুমের কারণে সে যদি আমার ব্যাপারে কোনো বদদোয়া করে দেয়, এটা তো কবুল হবে, তখন আমার কী অবস্থা হবে? তো ইনশাআল্লাহ তাআলা মুনাবাই থেকে কিছু মাদানী ফুল ইনশাআল্লাহ তাআলা নেব। আমাদের সময় প্রায় শেষের দিকে বলছে, ইনশাআল্লাহ তাআলা মুনাবাই থেকে মাদানী ফুল নেব ইনশাআল্লাহ তাআলা। জি মুনাবাই,
আসলে এই বিষয়গুলো টপিকগুলো অনেক বিষয়ের সাথে রিলেটেড আর অনেক ব্যাপক। আমাদের দেখা যায় সমাজের মধ্যে কিছু শিশু বাচ্চা আছে,
জি জি,
কোলে নেওয়া হয়,
জি,
তো খেয়াল করবেন অনেক সময় দেখবেন ছোটবেলা থেকে আমরা দেখেছি যে মায়ের কোলে বাচ্চা, কেউ পাশে থেকে তাকে চোখ রাঙালো বা তাকে হাত দিয়ে আঘাত করলো, কিন্তু মা জানেনি সন্তান কেঁদে উঠলো।
জি,
এখন মার এটা জানাও নেই যে সন্তান কেন কাঁদলো, কিন্তু এই সন্তানকে ভয় দেখানো হলো,
জি,
সন্তানকে আঘাত করা হলো, কিন্তু সন্তান কিন্তু বলতে পারছে না। কাল কিয়ামতের দিন এই সন্তানকেও আল্লাহ তাআলা সেই ক্ষমতা দেবে, ওই ব্যক্তি থেকে সে প্রতিশোধ নিয়ে নেবে।
আল্লাহ।
আচ্ছা, তারপরে বর্তমানে যে সবচেয়ে বেশি প্রবণতা, যে অত্যাচার করা, যে বিষয়
অত্যাচার করা, জুলুম,
আজকে দেখেন, হ্যাঁ, আজকে আমাদের ইন্ডাস্ট্রিয়াল এলাকা অনেক আছে,
জি জি,
কোটিপতি হাজার হাজার কোটি টাকার মালিক, তার অধীনে শত শত কর্মচারী নিয়োগ আছে,
হাজারও আছে,
জি, এখন তাদের সাথে খারাপ আচরণের মাধ্যমে কাজ আদায় করে নিচ্ছে, তাদেরকে গালিগালাজ করে কাজ আদায় করে নিচ্ছে। আচ্ছা, এখন সে হয়তো বলতে পারছে না এই জন্য যে তাকে হুমকি দেওয়া হয়, চাকরি থাকবে না। এখন তার চাকরির উপরে তার ফ্যামিলি নির্ভর, হুট করে চাকরি পাওয়া যায় না, এজন্য সে মানে মজলুম অবস্থায় সে কাজ করে যাচ্ছে, কিন্তু তার অন্তর থেকে কিন্তু দোয়া আসতেছে না, বদ্ধ আসতেছে। আচ্ছা, তো এইভাবে কাল হাসরের ময়দানে এই যে কর্মচারী, আজকে দেখা যায় শত শত হাজার হাজার কর্মচারীর মধ্যে সে নিতান্তই দুর্বল, নিতান্তই নিঃস্ব, সে মানে আর্তনাদ করে বেড়ায়, কিন্তু কাল হাসরের ময়দানে সে হয়ে যাবে সবল, সে হয়ে যাবে ওই ব্যক্তি যে জালিম করতো, সে যদিও হাজার হাজার কোটি টাকার মালিক হোক না কেন।
বর্তমান প্রেক্ষাপটে এটাই চলতেছে যে দুর্বল ব্যক্তি যদি বা হনেস্ট হয়, সে যদি সৎ পথের মধ্যে থাকে, সে যদি সলিটও থাকে, তাকে সাপোর্ট দেওয়ার কোনো মানুষ থাকে না।
আর এখানে
বর্তমানে যেটা করছে,
এখানে একটা কথা বলবো, এটা যারা দুর্বল, যারা নির্যাতিত হচ্ছে, তাদের ধৈর্য ধারণ করা উচিত। কেন? এই দুনিয়া ক্ষণস্থায়ী, পরকাল অনন্তকালের, দীর্ঘস্থায়ী, দীর্ঘস্থায়ী সময়ের জন্য কিন্তু তাকে ধৈর্য ধারণ করে যেতে হবে। আমি যেটা বলছি না ভাই, এই একটা হলো তার অধীনস্থ কর্মচারী যারা আছে,
জি জি জি,
তাদের সাথে এরকম জুলুম করা হচ্ছে, তারা প্রতিদান এটা বদলা নেবে, হাসরের ময়দানে সে হয়ে যাবে অপরাধী এবং নিঃস্ব, এবং সে দুর্বল, আল্লাহ তাআলা তাকে, সে যার উপরে তার কর্মচারীর উপরে সে অন্যায় অবিচার করেছে, সে তার হক, তার পাওনা ঠিকই তার থেকে আদায় করে নেবে। এখানে একটা বিষয়, আরেকটা বিষয় যে আজকে যারা ঋণ আত্মসাত করে, তো ঋণ যারা নিয়ে টাকা দিচ্ছে না, তো এই বিষয়টা আলা হজর রহমতুল্লাহ আলাইহি, যেহেতু নিঃস্ব হওয়ার বিষয়টা চলছে,
জি জি জি,
আলা হজর রহমতুল্লাহ বলে যে আমরা অনেকে থেকে খুব কাকুতি মিনতি করে ঋণ নেই, ঋণ নেয়ার পরে আমি হয়ে যাই বাদশা,
জি,
এখন যে আমাকে ঋণ দিয়েছে সেই বেচারা আমার দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়, আর আমি বিভিন্ন বাহানা দিয়ে কিন্তু ঋণ পরিশোধ করি না। আচ্ছা, তো এখন যে করলাম না, এখন আমি যে মেয়াদের জন্য টাকা নিলাম, আমি যদি সামর্থ্য থাকা সত্ত্বেও সেই টাকা না দেওয়ার এই অবস্থা আমি ইন্তেকাল করি, তাহলে কি? আল্লাহ হুজুর রহমতুল্লাহ লিখেন যে কিয়ামতের দিন তিন পয়সা কর্জের জন্য, কয় পয়সা?
তিন পয়সা,
আমরা জানি 100 পয়সায়
1 টাকা,
তিন পয়সা মনে এখন খুঁজে পাওয়া যায় না, পাওয়া যাবে
না?
মনে হয় পাওয়া যাবে না, কোথাও যদি ব্যাংকে পাওয়া যায় যেতে পারে, একটা পয়সার কোনো মূল্য নাই মানুষের কাছে, এক সময় ছিল, এখন তিন পয়সা নয়, শত শত টাকা নয়, হাজার হাজার কোটি টাকা এখন মেরে দিচ্ছে, আর মেরে খুব নিজেকে বুদ্ধিমান মনে করে, দেশ ছেড়ে চলে যাচ্ছে কোথায় ইত্যাদি। তো সেই দুর্বল চিত্তের এবং দুর্বল ইমানের অধিকারে সেই মুসলমানের উদ্দেশ্যে বলবো যে আজকে আপনি সবল পালিয়ে যাচ্ছেন, কিন্তু হাসরের মধ্যে পালানো জায়গা নেই, সেখানে আল্লাহ তাআলা সেই রহমতের দৃষ্টি থেকে, আল্লাহ তাআলার নজর থেকে কেউ গোপন হতে পারবে না। তো আল্লাহ হযরত রহমতুল্লাহ লেখে যে তিন পয়সা কর্জের জন্য কাল হাসরের ময়দানে 700 কবুলিয়াত নামাজ, যেটা আল্লাহ তাআলা কবুল হয়েছে, সেটা ওই ব্যক্তিকে দিয়ে দিতে হবে।
আল্লাহ,
এখন চিন্তা করেন, যদি তিন পয়সার জন্য 700 কবুল নামাজ দিয়ে দিতে হয়, আপনি আমি তো গ্যারান্টিও দিতে পারবো না আমার নামাজ কবুল হয় কিনা,
হয় কিনা,
নামাজ তো দূর কথা, একটা সিজদা কি মকবুল হয়েছে কিনা, একটা আমার রুকু সিজদা কিয়াম যদি
এখন যদি তিন পয়সার জন্য এ দিতে হয় তাহলে এক টাকার জন্য কি হবে, পাঁচ টাকার জন্য কি হবে, দশ টাকার জন্য কি হবে? তাই এই জন্য উচিত যে আজকে যারা এই ঘটনা আমরা আলোচনা শুনি প্রিয় দর্শক, তা আমরা হয়তো আফসোস করি, আমি তো ছোটবেলা থেকে মারতে মারতে আসলাম, বন্ধুটা মেরে খেয়েছি, প্রতিবেশীটা চুরি করে খেয়েছি, তা আমি এখন কি করবো? আমার তো বাস, আমি তো বাস জাহান্নামে গেছি, তা আরও বাস এখন গুনাহই করি না। এর অনেক উপায় আছে। এর প্রথম উপায় হলো তওবাতুন নাসুহা, এর মধ্যে দাখিল হয়ে যাওয়া, মানে এমন অটল তওবা করা যে আমি আর জীবনে এক বিন্দু পরিমাণ চুরি করব না, আত্মসাৎ করব না, হে আল্লাহ তুমি এখন আমাকে কি করো এগুলো পরিশোধ করে ব্যবস্থা করো। এইভাবে অনেক আল্লাহর ওলি ঘটনা আছে। ফুজাইল বিন আয়াজ রহমতুল্লাহ তাআলার ঘটনাটা চলে আসে। তিনি ছিলেন একজন অনেক প্রসিদ্ধ ডাকাত, তিনি মানুষের ডাকাতি করত, মাল আত্মসাৎ করত, কিন্তু কেমন ছিল আল্লাহ তাআলা যার হেদায়েত নসিব, সে যার থেকে মাল আত্মসাৎ করত তার ঠিকানা এবং মালের পরিমাণ লিখে রাখত। তার ভিতরে একটা অজান্তে একটা ভয় ছিল যে বাস এগুলো তো অন্যায়। তো সে যখনই এক আয়াতে কারিমার শ্রবণ করলো, শুনে শুনে তার হেদায়েত নসিব হলো, সে কি করলো, তওবা করলো। তওবা কেমন খাঁটি তওবা করলো, সে ওই ধরনের যত বছর সে ডাকাতি করেছিল, এভাবে আত্মসাৎ করেছিল, ওই গ্রাম দিয়ে যত গ্রামে, ওই রাস্তা দিয়ে যত গ্রামের পথচারী গেছে, সকলের বাসায় গিয়ে গিয়ে সে কি করলো, সকলের পাওনা পরিশোধ করে তার তওবার যে তাকাজা আছে, শর্ত আছে, সেটা পূর্ণ করে সে আল্লাহ তাআলার একজন খাস ওলি হয়ে গেল।
সুবহানাল্লাহ।
আসলে তো ওটা
এখন নাইম ভাই, এটা থেকে আমাদের শিক্ষা কি, যে এটা কিন্তু কোনো নবীর ঘটনা বলেনি, কোনো সাহাবীর ঘটনা না, এটা একজন আল্লাহর ওলির ঘটনা। তো তিনি যদি পারেন, আমরা তো তাদেরকে মহব্বত করি। তো এখন আমাদের সময় আছে, আমরা যদি তওবা করে সেইগুলো আমরা পূরণ করতে থাকি, তাহলে ইনশাআল্লাহ দুনিয়া তো আমরা নিঃস্ব হব না, আখেরা তো নিঃস্ব হওয়া থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ।
যে যে বিষয়টি, যে তওবার যে বিষয় মোনা ভাই বললেন, আসলে আমাদের তওবা করা উচিত। একটু তওবা করবো, পাশাপাশি যে বান্দার হক, যেমনটি ফজল বিন আয়াজ রহমাতুল্লাহ তাআলার ঘটনা বললেন, যে তিনি যাদের থেকে মাল আত্মসাৎ করেছেন, যাদেরকে কষ্ট দিয়েছেন, তাদের কষ্টের ব্যাপারে তাদের হকগুলো ফিরিয়ে দিয়েছেন এবং ক্ষমাও চেয়েছেন। তো আমাদেরও উচিত, আমরা দুনিয়াতে এসে যেই যাদেরকে কষ্ট দিয়েছি, যার গীবত করেছি, যার ব্যাপারে মিথ্যা বলেছি, যার চুগলখড়ি করেছি, একটু হয়তো লজ্জা হবে আমি যদি কারোর কাছে যাই, যেমন আমি মনোয়ার ভাইয়ের গীবত করলাম নাইম ভাইয়ের কাছে, তো আমি আজকে
মানে কত লজ্জা,
ওটা থেকে তো বাঁচবো। আমি আজকে যদি মনোয়ার ভাইয়ের কাছে যাই যে মনোয়ার ভাই আমি আপনার গীবত করেছি আমাকে ক্ষমা করে দিন, তাহলে মনোয়ার ভাই কিন্তু তার অন্তরটা নরম হয়, আরে সে এসেছে আমার কাছে ক্ষমা চাওয়ার জন্য, বা যে সে যদি ই করে তাহলে আমি একজনের কাছে আজকে লজ্জা পাচ্ছি, কিন্তু কাল কিয়ামতের দিন যদি এই একজন থেকে আমি লজ্জার কারণে ক্ষমা না চাই, তবা না করি, কাল কিয়ামতের দিন সকল আম্বিয়াই কিরাম থাকবে, সকল আম্বিয়াই কিরামের সকল উম্মত থাকবে, তো তাদের সামনে আমাকে কত লজ্জিত হতে হবে, একটু চিন্তা করি আমরা।
এখানে আরেকটা বিষয়, আজকে যেহেতু বললেন সময় তো কম, এই জুলুম অত্যাচার যেগুলো আছে নিঃস্ব হওয়ার ক্ষেত্রে আরও অনেক সাইট রয়েছে, অর্থাৎ মনে কয়েকটা সাইট আলোচনা করতে আমাদের সময়টা প্রায় শেষের দিকে চলে যাচ্ছে। মানুষ ভালো দিকে না ফিরার একটা যেটা সবচেয়ে বড় ব্যর্থতা, মানুষের ব্যর্থতা, সেটা হলো লোকলজ্জা।
জি,
তো লোকলজ্জা যেটা রয়েছে সেটা অবশ্যই দূর করতে হবে। এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, কিছু তওবা এমন, তওবা তো প্রতিদিনই করতে হবে, কিছু তওবা এমন যেটা তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করেন, তওবার সাথে সাথে ক্ষতিপূরণ দেওয়া লাগে। ক্ষতিপূরণ কেমন, কেউ নামাজ পড়লো না, ফরজ নামাজ তরক করলো, তাকে আল্লাহ পাকের দরবারে তওবা করার সাথে সাথে কি করতে হবে, কাজাও
আদায় করতে হবে।
কারো মাল আত্মসাৎ করলো, আল্লাহ পাকের দরবারে তো ক্ষমা চাইবে, সাথে সাথে তার মাল ফেরত দিতে হবে। কাউকে অন্যভাবে পরে আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চাওয়ার সাথে সাথে যাকে কষ্ট দিয়েছে, যার হক তালাফি করেছে, তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। আজকে আমি সম্মানের কারণে কিংবা কোনো কারণে আজকে আমি গেলাম না, কালকে দিনের কিয়ামতের দিন নিঃস্ব হওয়ার চাইতে, কিয়ামতের দিন লাঞ্ছিত হওয়া, কিয়ামতের দিন হাশরের ময়দানে অপমান হওয়ার চাইতে, আজকে একটু হয়তো খুশি মনে গিয়ে আনন্দ চিতে গিয়ে আপনি যদি এটা আনন্দ পাবেনি, আনন্দ পাবে কেন, এটা তো একটা ইবাদত যে আমি ভালো দিক দিয়ে ফিরে আসছি। আজকে বললাম না ফিরার পেছনে ব্যর্থতা হলো কি, লোকলজ্জা। অনেকে আছে বললেন না, মনোর পয়েন্টটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, অনেকে ভালো হতে চায় বলছে, অনেক তো দুনিয়া মানে অনেক কিছু করে ফেললাম, সময় আর কয়দিন বাঁচবো, লাস্ট জীবনটা এইভাবে কাটাই দিই, যা হবে হবে। কিরে ভাই যা হবে হবে মানে দুনিয়ায় একটা যদি হাতুড়ের বার যদি মাথার মধ্যে দেওয়া হয় বরদাস্ত করতে পারবেন? যা হবে হবে,
ঘরে যদি আগুন লাগে এটা চিন্তা করেন না, বাস লেগেই তো গেছে, যা হওয়ার হবে না,
এটা তো মানা নেই,
এটা নিভানোর চেষ্টা করি,
চেষ্টা করতে থাকে। ঠিক জাহান্নামের আগুন অনন্তকালের জন্য আমি জ্বলব, আগুনে জ্বলব, তো সেটা যদি দুনিয়াতে চোখের অস্ত্র দিয়ে এবং মানুষের পাওনা পরিশোধ করে সে আগুন থেকে বাঁচা যায় তো কেনই আমরা চেষ্টা করব?
সরকারে দোয়া আলম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু বয়স থেকে ইনসাফের শিক্ষা দিয়েছে,
সুবহানাল্লাহ,
ভালোবাসার শিক্ষা দিয়েছে। আমরা সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালমা পড়েছি, সে নবীর উম্মত রয়েছি, তো মুসলমান তো হয়েছি, নবী সর্বশ্রেষ্ঠ নবী রাহমাতুল্লিল আলমিনের উম্মত হয়েছি। আমাদের চাল চলা উঠা বসা চলা ফেরা অপর মুসলমানদের জন্য পরোপকার, আমরা যাতে নিয়োজিত হতে পারি, যাতে অপকার করা, কাউকে ঠকানো, কাউকে ধোঁকাবাজি কাজ থেকে যাতে আমরা নিজেকে বিরত রাখতে পারি, আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক
দান করুন।
আজকে যদি আপনি দেখেন ঘরের মধ্যে কিরকম জুলুম নির্যাতন, অনেকে বউ শাশুড়িকে নির্যাতন করছে, আবার অনেক মা বলেন মা সন্তানদেরকে নির্যাতন করতেছে, এরকমও আছে, আবার অনেক সন্তান মা বাবাকে করতেছে, আবার শাশুড়ির পক্ষ থেকে বউর উপর আসতেছে, এরকমও আছে, আবার বড় ভাই ছোট ভাইকে নির্যাতন করতেছে, ছোট ভাই বড় ভাইকে নির্যাতন করতেছে। এরপর হকের ব্যাপার, আসলে কিতাব যদি আপনি স্টাডি করেন হকের বিষয়টা এত বেশি ইম্পর্টেন্ট, এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ আকবার, আল্লাহ পাক রব্বুল আলমিন তো ক্ষমাশীল, আল্লাহ পাক প্রথমে বলছি আল্লাহ পাক রব্বুল আলমিনের যদি কোনো বান্দা দুনিয়াতে শয়তানের প্ররোচনায় পড়ে যদি তার দ্বারা যদি গুনাহ হয়েও যায় আল্লাহ পাকের দরবারে তওবা করলে তো আল্লাহ পাক মাফ করে দিবে, কিন্তু হকের ব্যাপারে যেটা মুসলমানদের বান্দার হক,
জি
বান্দার হক, আল্লাহ আল্লাহ, এটা
কিন্তু বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে না আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত এই
ব্যাপারে, আমাদের আবার অনেকে মুসলিম রয়েছে নিঃস্ব রয়েছে, তারা বলে কি জানেন কিয়ামতের দিন দেখে নিব, কি বলে কিয়ামতের দিন দেখে নিব আমি তোমাকে, তো এটাও বুঝতে হবে ভাই কিয়ামতের দিন দেখে নেওয়াটা কিন্তু বাহাদুরি না। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ, আমরা তো রহমতুল্লিল আলামিনের উম্মত, আমরা কাকে পাকড়াও করার জন্য বলছি? আমির আলী সুন্নাত গতকাল মাদানী মুজাকারার মধ্যে খুব সুন্দরভাবে যেটা গতকাল যেটা 5 তারিখে সংঘটিত হয়েছিল মাদানী মুজাকারা 5ই ডিসেম্বর, খুব সুন্দরভাবে আমির আলী সুন্নাত ইরশাদ করেছেন যে আমরা বলি কালকে তোমাকে দেখে নেব, তোমাকে পাকড়াও করব, তোমাকে কি করব, তোমাকে আকড়াই ধরবো, তুমি কিভাবে পালাইতে পারো, আরে তুমি যে তোমাকে জুলুম করছে, একটা এক দেখ হলে যারা নিঃস্ব তাদের তো তাদের ব্যাপারে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানে, আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে মাদানী চ্যানেল দর্শক শ্রোতা সবাইকে আমার দ্বারা যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয় এবং আমিও যাতে দুনিয়াতে কারো মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়ে যাতে নিঃস্ব না হয়, আল্লাহ পাক আমাদেরকে সহি সালামত রাখুক, দুনিয়া এবং আখিরাতের নিঃস্ব হওয়া থেকে বাঁচাক।
দর্শকবৃন্দ, যে বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করেছি অনেকটা আমরা বোঝাতে পেরেছি, আসলে এই আলোচনা যদি আরো বেশি করতে পারতাম না,
আমি শেষ করছি, এখন যে নিঃস্ব ব্যক্তি সে কি করবে, তার ফয়সালা কি? তো অনেকে বলে কি আমি পাকড়াও করবো, কাল কিয়ামতের দিন দেখে নেব, আসলে ভাই কিয়ামতের দিনের জন্য আপনি চেয়ে আছেন, আপনার হালত কি হবে, আপনি ঠকছেন তো আল্লাহ পাকের দরবার, আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা করবে, আপনি যদি ফেসে যান তো আল্লাহ পাক রব্বুল আলামিন কমা করার ক্ষেত্রে কেমন ইয়া করেছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা জুলুম নির্যাতন করেছে, সরকার দু আলম সর্বশ্রেষ্ঠ নবী হওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওয়ার পরে ইনি ক্ষমার শিক্ষা দিয়েছেন, আমি আপনি তো কিছুই না, আমি সেই নবীর উম্মত। তা যারা মুসলিম হয়ে যায়, যারা জুলুম নির্যাতনের শিকার হয় তাদের উচিত ক্ষমা করে দেওয়া, ক্ষমা করে দিলে কি হবে, মনে করছে পাকড়াও করলে আমি তো সব পাবো, সে এটাই মনে করতেছে তাই না, যে অনেকে এটাকে অন্যভাবে নিতে পারে, আমি কালকে আমাদের দিন সব নিয়ে নিব, আরে সব নিয়ে নেওয়াটা বাহাদুরি না, আমরা তো দামানে মুস্তাফাকে মজবুত করে ধরবো, আমরা কার কাছে কাকে সুন্দরভাবে আঁকড়াই ধরবো, আমরা তো সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামান খুঁজে সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামানে গিয়ে আমরা মজবুতভাবে ধরে রাখবো, যে নবীর পিছে পিছে নবীকে ধরে ধরে আমরা জান্নাতে যাবো, আজকে যদি আমি ক্ষমা করে দিই আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ ক্ষমাশীল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকেও ক্ষমা করে দিবে
ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আজকে আলোচনা থেকে যা আমরা বুঝে এসেছে, আমরা যা বুঝতে পেরেছি, এর উপর আমল করা উচিত, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক ইনশাআল্লাহ তাআলা। আগামী পর্বে আবারও উপস্থিত হবো আরও একটি বিষয় নিয়ে ইনশাআল্লাহ তাআলা। মোবাইলে দাওয়াত ইসলামী আমাদের সাথে থাকবেন, আসুন দর্শকবৃন্দ, আমরা সালাতু সালামের মাধ্যমে আমরা অনুষ্ঠান শেষ করবো সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, হাশর সরকার আলা, মেরে আইব কো ছুপানা, আপনে রব সে বখশওয়ানা, সাথ জন্নত মে বসানা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম
নবী وعلى آلك وصحابك يا نور الله لا إله إلا الله محمد رسول الله
رحمت پرن حق پربھات مار رحمت پرن حق پربھات مار তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।